বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 29 জানুয়ারি, 15 মাঘ এবং ফার্সি 9 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehran। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন, ইহুদিবাদী বসতিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত এবং এ বিষয়ে ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে রাজনৈতিক প্রভাব বলয়ের শক্তিতে আদালত পাড়ায় বাড়ছে অসদাচরণ, অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ, এ সম্পর্কে ঢাকা থেকে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন নিলয় রহমান। দৃষ্টিপাতের পর থাকবে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, শত্রুর ষড়যন্ত্র সত্ত্বেও আজারবাইজানের সঙ্গে ইরানের সুসম্পর্ক অটুট থাকবে, আজারি প্রেসিডেন্ট আলিয়েভকে জানালেন প্রেসিডেন্ট রাইসি। রাশিয়া ইরানের সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে বলে জানালেন ইরানের উপ অর্থমন্ত্রী আলি ফেকরি। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের মুখের কথা ও কাজে মিল নেই বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। এবং ভারতের রাষ্ট্রপতি ভবন মুঘল গার্ডেন এর নাম পরিবর্তন করে অমৃত উদ্যান রাখার সিদ্ধান্ত মোদি সরকারের, মুসলিম নেতাদের তীব্র প্রতিবাদ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন আজারবাইজানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং তেহরান ও বাকি অমঙ্গল কামনাকারীদেরকে এই সম্পর্ক নষ্ট করার অনুমতি দেবে না। তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে এক বন্দুকধারী হামলা চালানোর একদিন পর এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় ইরানের প্রেসিডেন্ট তার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আলিয়েভকে সমবেদনা জানান। টেলিফোন আলাপে রাইসি বলেন ইরান ও আজারবাইজানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক অবিভাজ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, কাজেই কোনো অমঙ্গল কামনাকারী এই সম্পর্ক নষ্ট করবে তেহরান ও বাকু তা চেয়ে চেয়ে দেখবে না। গত শুক্রবার সকালে একজন ইরানি বন্দুকধারী আজারি দূতাবাসে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। হামলায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত এবং অপর দুই রক্ষী আহত হন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের একটি মিলিটারি ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সকালে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানায়। মন্ত্রণালয় জানিয়েছে, ইস্পাহান শহরের একটি মিলিটারি ওয়ার্কশপ কমপ্লেক্সের উপর ছোট ছোট ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়, তবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলতার সঙ্গে সে প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। বিবৃতিতে বলা হয়, ওয়ার্কশপ কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে একটি ড্রোন ভূপাতিত হয়েছে এবং অন্য দুটি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, ব্যর্থ এই হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে একটি ওয়ার্কশপের ছাদের সামান্য ক্ষতি হয়েছে। হামলার পরও সামরিক কমপ্লেক্সে স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শত্রুদের এই ধরনের অন্ধ হামলার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখা যাবে না। রাশিয়া ইরানের সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ অর্থমন্ত্রী আলী ফেকরি। তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত ১৫ মাসে ইরান উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পেরেছে। মার্কিন নিষেধাজ্ঞায় বলা হয়েছে, বিশ্বের কোনো দেশ বা প্রতিষ্ঠান ইরানে পুঁজি বিনিয়োগ করতে পারবে না। আলী ফেকরি গতকাল তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিগত ১৫ মাসে রাশিয়া ইরানের দুটি পেট্রোলিয়াম প্রজেক্টে ২৭০ কোটি ডলার বিনিয়োগ করেছে। একই সময়ে ইরানে যত বিনিয়োগ হয়েছে এটি তার শতকরা ৪৫%। ইরানের উপ অর্থমন্ত্রী বলেন, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তার আগের ১৫ মাসে ইরান ১,০২০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে বিনিয়োগ এসেছে ৫৯৫ কোটি ডলার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নেতাদের কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, পুরো জাতিকে একটি অশান্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
আওয়ামী লীগ নেতারা মুখে এক কথা বলে আর কাজে আরেক করে, জনগণের কাছে এখন তাদের চরিত্র স্পষ্ট হয়ে গেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আগামীর আন্দোলন কর্মসূচি নিয়ে ১২ দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, পুরো জাতিকে একটি অশান্তকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। চলমান আন্দোলন, দেশের বর্তমান পরিস্থিতি সহ ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। ফখরুল বলেন, চলমান আন্দোলন আরও বেগবান করতে একমত পোষণ করেছেন তাদের জোটের শরিকরা। বিএনপি মহাসচিব বলেন, চলমান যুগপৎ আন্দোলন মানুষের মধ্যে সাড়া ফেলেছে, সবার অংশগ্রহণে ভিন্ন মাত্রা পেয়েছে যুগপৎ আন্দোলন। তিনি বলেন, জনগণের কাছে এখন স্পষ্ট, একদলীয় শাসন চাপিয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীন সরকার। মানুষ জানে না তারা ভোট দিতে পারবে কিনা, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশে একটা চিরস্থায়ীভাবে আপনার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হলো এবং দেশে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা এবং সহিংসতার দ্বার উন্মুক্ত করা হলো। আজকে দেখেন কতটা সত্য প্রমাণিত হয়েছে। ২০১৪ নির্বাচন বলেন, ২০১৮ নির্বাচন বলেন, আজকে যে নির্বাচনের দিকে আমাদের জোর করে এতভাবে যাওয়ার চেষ্টা করছে, কারণ তারা অতীতে যে কাজগুলো করেছে তাতে একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবন মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে অমৃত উদ্যান রেখেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সর্বভারতীয় মজলিসে ইত্তিহাদুল মুসলিমিন বা মিমের মুখপাত্র ওয়ারিস পাঠান সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বিজেপি দেশের মূল সমস্যাগুলো থেকে জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নামকরণের রাজনীতি শুরু করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনের উদ্যান মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে অমৃত উদ্যান করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপপ্রেস সচিব নবিকা গুপ্ত বলেন, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে। তার সঙ্গে মিলিয়ে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের বাগানকে অমৃত উদ্যান নাম দিয়েছেন। এদিকে মুঘল গার্ডেনের নাম পরিবর্তন নিয়ে বিরোধীরা সমালোচনায় সোচ্চার হয়েছে। সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের মুখপাত্র ওয়ারিস পাঠান কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, মুঘল গার্ডেন ও টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তন করলে দেশের উন্নয়ন হবে, বেকারত্বের অবসান হবে, পেট্রোল ডিজেলের দাম কি কমবে। এ প্রসঙ্গে আজ রোববার ভারতের পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন,
রেল স্টেশনের নাম, শহরের নাম, জেলার নাম, এখন রাষ্ট্রপতি উদ্যানের মধ্যে যে মুঘল উদ্যান সেটাকেও পাল্টে অমৃত উদ্যান করার উদ্যোগ নিয়েছে এবং সেটা কার্যকরী করেছে। এর পরে হয়তো খাবারের নামও বদলে মোগলাই পরাটার নাম হয়তো বলবেন যে মোদি পরাটা রাখতে হবে।
কংগ্রেসের সিনিয়র নেতা রশিদ আলভি বলেছেন, আমি এর নিন্দা করছি, অন্য কারো তৈরি করা কোনো কিছুর নাম পরিবর্তন করার অধিকার তাদের নেই, এটাকে উন্নয়ন বলা যায় না, সরকার এখন বিবেকহীন মানুষের হাতে চলে এসেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার রাতে কারাম আলী আহমদ সালমান নামে 18 বছর বয়সী ওই তরুণকে অবৈধ কেদুমিম ইহুদি বসতির কাছে গুলি করে হত্যা করা হয়। সালমানের হাতে একটি হ্যান্ডগান ছিল বলে ইসরায়েলি সেনাদের দাবি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েল আল কুদস শহরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সশস্ত্র ব্যবস্থা জোরদার করার জন্য ইসরায়েলি নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। গত শুক্রবার রাতে পূর্ব জেরুজালেম আল কুদস শহরে একজন ফিলিস্তিনি নাগরিকের গুলিতে 7 ইসরায়েলি নিহত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হল। শনিবার জরুরি বৈঠকের পর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোরালো, দ্রুত এবং সুনির্দিষ্ট জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে ইহুদিবাদ ইসরায়েলের দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ তেল আবিবে নতুন করে বিক্ষোভ করেছে। নেতানিয়াহুর সরকার ইসরায়েলের বিচার বিভাগের সংস্কারের জন্য যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহু এবং তার উগ্রবাদী মন্ত্রিসভা সুপ্রিম কোর্টকে নিজেদের পক্ষে আনার জন্য এই সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। গত মাসে নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের বিরুদ্ধে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতরাতে নতুন করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নিয়ে এক এনজিও কর্মী বলেন, আমরা একটি অবৈধ মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য এখানে এসেছি এবং এই বিক্ষোভ থামবে না। আরেক ব্যক্তি বলেন, আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী ভুল করছেন, আমার মনে হয় আমরা খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছি। উগ্রবাদী কিছু লোকজনকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন এবং তাদের দাবি দেওয়া পূরণ করার জন্য এমন কিছু করতে হবে যা আদালতে টিকবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিপক্ষে যে অবস্থান নিয়েছেন সে সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধি সঠিক বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প মূলত এই আভাস দিয়েছেন যে হোয়াইট হাউস অল্প সময়ের মধ্যেই ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারত। পেসকভের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয় এক পোস্টে লিখেছেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইউক্রেনে যুদ্ধই হতো না। ট্রাম্প আরও লিখেছেন, আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যদি যুদ্ধ বেঁধেও যেত তাহলেও 24 ঘণ্টার মধ্যে সে যুদ্ধ থামিয়ে দিতাম। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাত্ত্বিকভাবে সঠিক কথাটি বলেছেন। ক্রেমলিনের মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাইতেন তাহলে তিনি তা দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করতে পারতেন। এদিকে ইউক্রেন আমেরিকায় তৈরি একটি রকেট ব্যবস্থা দিয়ে লুহানস্ক অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া বলেছে, শনিবারের ওই হামলায় অন্তত 14 ব্যক্তি প্রাণ হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সেনারা লুহানস্ক অঞ্চলের নোভাইদার শহরের একটি হাসপাতাল ভবনে ইচ্ছাকৃতভাবে ওই হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন নির্মিত হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে হামলাটি চালানো হয়। হামলায় হাসপাতালে ভর্তি রোগী ও মেডিকেল স্টাফ সহ অন্তত 24 জন আহত হয়েছেন। হাসপাতালটিতে স্থানীয় জনগণের পাশাপাশি সামরিক বাহিনীর জওয়ানদের চিকিৎসা চলত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি পরিচিত বেসামরিক চিকিৎসা কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে রকেট হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের যুদ্ধা অপরাধের প্রমাণ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আক্তার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের সরকার বসতি স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছে। এ বিষয়ে ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরে শোনাচ্ছেন সহকর্মী নাসির মাহমুদ।
ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, পশ্চিম তীরে অবস্থিত ইহুদিবাদী বসতিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার মন্ত্রিসভা। অধিকৃত কুৎসে সশস্ত্র অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলের রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা 3 ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেয়। তেল আবিবের নিরাপত্তা মন্ত্রিসভা আরও সিদ্ধান্ত নিয়েছে, অধিকৃত বাইতুল মোকাদ্দাসে সফল অভিযান পরিচালনাকারী ফিলিস্তিনি যোদ্ধার বাড়িটি ধ্বংস করে দেওয়া হবে। তারই প্রস্তুতি হিসেবে অবিলম্বে ওই বাড়িটি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অভিযান পরিচালনাকারী ফিলিস্তিনিদের পরিবারগুলোকে তাদের বেতন, বিমাসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করা হবে। ইহুদিবাদী নিরাপত্তা মন্ত্রিসভা বসতি স্থাপনকারীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়ার গতিও ত্বরান্বিত করবে। সেই সঙ্গে আরও ফিলিস্তিনিদের গ্রেপ্তার করতে এবং প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্রের ভাণ্ডার খুঁজে বের করার লক্ষ্যে অভিযান চালাতে নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইহুদিবাদী মিডিয়াগুলো পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, যাদের কাছে অস্ত্র বহনের লাইসেন্স আছে তারা যেন তার সঙ্গে রাখে। এর মানে হল ইহুদি বসতি স্থাপনকারীদের অস্ত্র এবং লাইসেন্স দেওয়ার বিষয়টি আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক হামলার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনি সংগ্রামীরা সশস্ত্র যে অভিযান চালিয়েছিল তাকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে মাত্র। তার মানে ইহুদি বসতি স্থাপনকারীদের অস্ত্র ও লাইসেন্স দেওয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্যই জেনিন ক্যাম্পে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সম্প্রতি 21 বছর বয়সী এক তরুণ সহ আরও এক ফিলিস্তিনের 2টি অভিযানে 9 জন ইসরায়েলি নিহত এবং অন্তত 14 জন আহত হয়েছে। ইসরায়েলিদের হতাহতের এই সংখ্যা জেনিনে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যার সমান। এই ঘটনা প্রমাণ করছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা সমান সমান প্রতিশোধ নেওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। এটি ইহুদিবাদী ইসরায়েলিদের জন্য এই বার্তা দিচ্ছে যে এখন থেকে বর্ণবাদী সেনারা যে কজন ফিলিস্তিনিকে হত্যা করবে সমান পরিমাণ ইসরায়েলিকেও হত্যা করা হবে। সুতরাং ইহুদি বসতি স্থাপনকারীদের সশস্ত্র করা হলে তাদের হতাহতের পরিমাণ আরও বেড়ে যাবে, কেননা সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হওয়ার ফলে সশস্ত্র প্রতিরোধ ছাড়া ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ খোলা নেই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের বৈরিতা ও সাম্প্রতিক কিছু ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর নানা মহলে চলছে প্রতিক্রিয়া। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার প্রতিনিধি।
বাংলাদেশে বিচারক এবং আইনজীবীদের বৈরিতা ও সাম্প্রতিক কিছু ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর নানা মহলে চলছে প্রতিক্রিয়া। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে এক বিচারককে আইনজীবীদের গালিগালাজের পর বিষয়টি অনেক দূর গড়ায়। আইনজীবীরা টানা কর্মবিরতি পালন করেন। বিচারকদের সংগঠন তাদের নিন্দা ও শাস্তি দাবি করে উচ্চ আদালত দুই দফায় আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। এরপর আইনজীবীরা আইনমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেন এবং দুই বিচারকের বদলি ও নাজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত করে আবার তারা কাজেও ফেরেন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই প্রশমিত হয়ে এসেছে, কিন্তু অস্বস্তিতে আছেন সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের সমস্যাকে ভাই বোনের ঝগড়ার সঙ্গে তুলনা করেন আইনমন্ত্রী। অন্যদিকে হাইকোর্ট উদ্ভূত ঘটনাকে জুডিশিয়ারির অস্তিত্বের প্রশ্ন। এ ঘটনায় সব আইনজীবীর লজ্জিত হওয়া উচিত বলছেন এবং পরিস্থিতি শান্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত ছ মাসে দেশের অন্যান্য স্থানেও বিচারকের সঙ্গে আইনজীবীদের অশালীন আচরণের অন্তত 20টি ঘটনার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন 4টি কারণে এই পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে। অজ্ঞতা, মানসিকতা, রাজনৈতিক প্রভাব এবং 4 নম্বরে রয়েছে দুর্নীতি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ মনে করেন রাজনৈতিক প্রভাব এই দ্বন্দ্বকে বাড়িয়ে দিচ্ছে।
শত শত রায় মানছে না কেউ। এই অবস্থানটা তো আলটিমেটলি একটি বিচার বিভাগের অবস্থানের উপর এফেক্ট হয়েছে। পাল্লা যেমন একদিকে যদি ভারী হয়ে যায় আর একদিক কিন্তু তখন পাল্লাটা উপরে দাঁড়িয়ে যায়।
সাধারণ মানুষের মধ্যে কারো কারো আইন আদালতে ভীষণ ভয়, আর কারো বা আছে শ্রদ্ধা। কিন্তু আইন বিচারাঙ্গনে কর্মরতদের মধ্যে আইন আদালত বিচার নিয়ে শ্রদ্ধা, ভক্তি বা ভয় কি ওই পর্যায়ে? বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনার কারণে সামনে আসে এসব প্রশ্ন, কিন্তু কখনোই এর নিষ্পত্তি হয় না। তবে এবার বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নেতাদের নিয়ে বৈঠকে এর সুরাহা মিলবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন আহমেদ।
উচ্চ আদালত যে পদক্ষেপ নিচ্ছে তার দিকে আপনারা দেখেন, এটা অবশ্যই এটা নিরসন হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার দশম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র কোরআন দর্শনের বই নয়, তবে দর্শনের তিন মৌলিক বিষয়বস্তু তথা মানুষ, সমাজ ও বিশ্বজগৎ সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ এই খোদাই মহাগ্রন্থে। করণীয় নানা বিষয় এবং বর্জনীয় বিষয়ে উপদেশ দেওয়া ছাড়াও পবিত্র কোরআন সৃষ্টির রহস্য ও অস্তিত্ব জগৎ সম্পর্কে খোদাই বিশ্বদৃষ্টি তুলে ধরে, যাতে কেউ মানুষকে বিভ্রান্ত না করতে পারে। পবিত্র কোরআন নারী সম্পর্কেও নানা ভুল ধারণা খণ্ডন করেছে। অনেকেই মনে করেন যে নারীর অস্তিত্ব হচ্ছে পুরুষের অস্তিত্বের ভূমিকা এবং পুরুষদের সৃষ্টির জন্যই নারীদের সৃষ্টি করা হয়েছে। এ ধরনের ধারণা নারীর প্রতি বেশ অপমানজনক। ইসলামের দৃষ্টিতে মহান আল্লাহ মানুষ ছাড়া অন্য সব সৃষ্টিকে, যেমন আকাশ, বাতাস, পশু, পাখি ও বৃক্ষলতা, এসব কিছুই সৃষ্টি করেছেন নারী পুরুষ নির্বিশেষে সব মানুষের কল্যাণের জন্য। কেবল পুরুষের ভোগের জন্য এইসব কিছু সৃষ্টি করা হয়েছে এমন কোন ধারণার অস্তিত্ব কোনো খাঁটি ইসলামী বর্ণনায় নেই।
পবিত্র কোরআনের সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক বা সাজসজ্জা এবং তোমরাও হলে স্ত্রীদের জন্য পোশাক বা সাজসজ্জা। পোশাক মানুষের নগ্নতার আচ্ছাদন তথা পোশাক নগ্নতা ও অশালীন অবস্থাকে ঢেকে রাখে। এ আয়াত থেকে বোঝা যায় স্বামী ও স্ত্রী পরস্পরের জন্য পোশাক, অর্থাৎ তারা একে অপরের দোষ ত্রুটি ঢেকে রেখে তাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলেন। নারী ও পুরুষ সৃষ্টির রহস্য তুলে ধরে পবিত্র কোরআনের সূরা নিসায় বলা হয়েছে, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি একই ধরনের উৎস বা বস্তু থেকে তাঁর সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার শ্রেষ্ঠত্ব সম্পর্কে তোমরা সবাই জানো। যখন তোমরা একে অপরের কাছে কিছু চাও, তখন আল্লাহর নাম নিবে এবং আত্মীয় জ্ঞাতিদের সঙ্গে সম্পর্ক ছেদের ব্যাপারে সতর্ক থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।
সূরা নিসার প্রথম আয়াত থেকে বোঝা যায় যে আদম আলাইসাল্লামের বাপ বাছুরের হাড় থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করা যে কাহিনী অনেকে তুলে ধরেন তা সত্য নয়। বিকৃত হয়ে যাওয়া বাইবেল ও তাওরাত থেকে এ ধরনের কাহিনী ছড়িয়ে পড়েছে। ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম তার কোনো এক অনুরাগীর প্রশ্নের জবাবে বলেছিলেন যে আল্লাহ হযরত আদমকে অন্য কোনো মানুষ ছাড়াই সৃষ্টি করতে সক্ষম হলেন, তিনি কি বিবি হাওয়াকে আদমের পাঁজরের বাঁকানো হাড় ছাড়াই সৃষ্টি করতে সক্ষম নন? সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছে, যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত, যে সর্বাধিক খোদা ভীরু ও পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব কিছুর খবর রাখেন।
খ্রিস্টানদের বাইবেলে নারীকে পাপের উপাদান বলে অপমান করা হয়েছে। বাইবেলের ওল্ড ও নিউ টেস্টামেন্টে নারীকে অনিষ্টকারী সত্তা ও পাপ প্রচককারী সত্তা হিসেবে এবং এসব বইয়ের ব্যাখ্যাকারী কেউ কেউ নারীকে ছোট শয়তান বলে উল্লেখ করেছেন। অতীতের কেউ কেউ বলতেন পুরুষরা যত পাপে জড়িত হয়েছে তাতে ছিল নারীর ভূমিকা এবং নারীর কারণেই পুরুষরা পাপে জড়িয়ে পড়ে। তাদের মতে শয়তান সরাসরি পুরুষের মধ্যে প্রবেশ করতে পারে না, কেবল নারীর মাধ্যমেই শয়তান পুরুষকে ধোঁকা দেয়। নারী সম্পর্কে এ ধরনের সব অজ্ঞতাপূর্ণ বিশ্বাসী ভিত্তিহীন, যাতে নারীকে অপমান করা যায় ও অযৌক্তিকভাবে পুরুষকে নারীর তুলনায় বড় করে দেখানো যায়। পবিত্র কোরআন এ ধরনের কোনো ধারণাকেই বিন্দুমাত্র স্বীকৃতি দেয়নি বা সত্যায়ন করেনি।
কেউ কেউ বলেন, শয়তান হজরত আদমের স্ত্রী বিবি হাওয়াকে ধোঁকা দেওয়ায় আদম আলাইহিসসালাম নিষিদ্ধ ফল খেতে বাধ্য হন এবং হজরত আদম বিবি হাওয়ার পীড়াপিড়ির কারণে ধোঁকার শিকার হয়ে নিষিদ্ধ ফল খান ও এর ফলে দুজনই বেহেশত হতে বের হয়ে যেতে বাধ্য হন। অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে যে শয়তান আদম ও হাওয়া দুজনকেই ধোঁকা দিতে সক্ষম হয় এবং বেহেশত থেকে বহিষ্কারের জন্য কেবল হাওয়া দায়ী এমন কোনো কথা কোরআনে বলা হয়নি। সূরা আরাফের 20-22 নম্বর আয়াতের অংশগুলোতে বলা হয়েছে, অতঃপর শয়তান উভয়কে ধোঁকা দেওয়ার জন্য প্ররোচিত করল। শয়তান তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে নিষিদ্ধ ফল খেতে রাজি করে ফেলল। তাই এটা স্পষ্ট যে কেবল নারী হল শয়তানের ধোঁকার হাতিয়ার বা মাধ্যম ও নারী হল ছোট্ট শয়তান ইসলাম পূর্ব যুগ থেকে প্রচলিত এমন সব ভুল ধারণাকে নাকচ করে দিয়েছে পবিত্র কোরআন।
নারী সম্পর্কে আরেকটি ভুল ধারণা হল তারা উচ্চতর আধ্যাত্মিক ও খোদাই নৈকট্যের অধিকারী হওয়ার মতো মেধা ও যোগ্যতা রাখে না এবং বেহেশতে তাদের কোনো স্থান নেই, এমন অপমানজনক ভুল ধারণাকেও নাকচ করে দেয় পবিত্র কোরআন। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে হোক পুরুষ কিংবা স্ত্রীলোক। শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এ সপ্তাহের আলোচনার সময় ফুরিয়ে এলো। কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আজ 29 জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, আওয়ামী লীগ মুখে বলে এক কাজ করে আরেক, মির্জা ফখরুল, দৈনিক প্রথম আলো। ভারত ও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে হয় বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। 7 দিন ধরে নিখোঁজ আইনজীবী, ছবিতে দেখা গেল থানায়, পুলিশ বলছে জানি না, দৈনিক মানব জমিন। মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু, মামলা খারিজ, দৈনিক যুগান্তর। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব, বলেছেন কাদের, দৈনিক সমকাল। কলকাতার শিরোনাম, জমিচুর চোরে চোরে মাসতুতু ভাই, টিএমসি অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোই খোঁচা দিলীপের, দৈনিক সংবাদ প্রতিদিন। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি পুলিশকর্মীর, অবস্থা আশঙ্কাজনক, দৈনিক আজকাল। খাদ্য সংকটের উপর খাড়ার ঘা পাকিস্তানে, প্রতি লিটারে 35 টাকা দাম বাড়ল জ্বালানির, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, এক বছরে ঢাকার তিন নদীতে 109 লাশ, এটি দৈনিক মানব জমিনের শিরোনাম, কি বলবেন এই চিত্র সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। দৈনিক মানব জমিনের শিরোনাম তুলে ধরে যে চিত্র আপনি জানতে চাইলেন সে সম্পর্কে আমি প্রথমে এই কথাই বলবো যে আসলে এর মাধ্যমে মানবতার মৃত্যু হয়েছে সে কথা পরিষ্কার হয়। ঢাকার আশপাশের তিনটি নদীতে এক বছরে 109টি লাশ পাওয়া গেছে, এটি কোনো সাধারণ স্বাভাবিক চিত্র নয়। মানবতার যে মারাত্মক রকমের অবক্ষয় হয়েছে, মানবতার মৃত্যু ঘটেছে, এটি সেই কথাই বলে। এই মৃত্যুটা ঘটেছে সমাজের সর্বস্তরে, রাষ্ট্রীয় পর্যায়েও বটে। এই মৃত্যুর পেছনে যেমন জড়িত আছে পারিবারিক কলহ, ব্যক্তিগত দ্বন্দ্ব, সামাজিক সংকট, তেমনি জড়িত আছে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সংকট। একথা পরিষ্কার যে আমাদের দেশে বহু সংখ্যক গুম খুনের অভিযোগ রয়েছে, যে গুম খুনের অভিযোগ না থাকলে সমাজ অনেক বেশি উপকৃত হতো, সমাজ বেশি নিশ্চিন্ত হতে পারত, নিরাপদ হতে পারত। যখন নদীতে কোনো মানুষের লাশ পাওয়া যায়, স্বাভাবিক মৃত্যু তাকে বলে না, তখন আর মানবতা বেঁচে আছে একথা দাবি করার কোনো সুযোগ থাকে না, বলতেই হয় মানবতার মৃত্যু ঘটেছে। মানুষে মানুষে ভালোবাসা থাকবে, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থাকবে, মানুষের অধিকারের প্রতি মানুষ যত্নশীল থাকবে, সম্মান দেখাবে, এটিই স্বাভাবিক। কিন্তু যখন মানুষের লাশ নদীতে ভাসে, তখন সমাজের এই স্বাভাবিক নিয়ম নীতিগুলো নেই, একথা পরিষ্কার হয়, একথা ধরে নিতেই হবে। একথা বলতে আমরা বাধ্য এখন যে নদীতে লাশ মানে মানবতার মৃত্যু।
রাশিয়া ইরানের সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে, এ তথ্য জানিয়েছেন ইরানের উপ অর্থমন্ত্রী। প্রশ্ন হচ্ছে, এর মধ্য দিয়ে কি আন্তর্জাতিক অঙ্গনে অর্থনীতি বা রাজনীতির ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে যে বিনিয়োগের চিত্র আপনি তুলে ধরলেন, তা থেকে একথা পরিষ্কারভাবে বলা যাবে যে ইরান এবং রাশিয়ার মধ্যে দিন দিন সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক সামরিক দিক দিয়ে নয়, অর্থনৈতিক দিক দিয়েও বটে। এই যে ঘনিষ্ঠতা, এই ঘনিষ্ঠতার অনেকগুলো অর্থ আছে। এর অর্থ এবং এর যে প্রভাব বা এর যে ফলাফল, তার ব্যাপ্তি কিন্তু অনেক বড়। এই কারণে এই ব্যাপ্তি বড় যে ইরান হচ্ছে আমেরিকার একেবারে শত্রু তালিকার প্রধান দেশ। সেই দেশের সঙ্গে যখন রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ে এবং দারুণ ভাবে এগিয়ে যায়, তখন একথা বুঝতে হবে যে রাশিয়ার মতো শক্তির সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা অনেক বেড়েছে, পারস্পরিক নির্ভরশীলতা অনেক বেড়েছে। এই সহযোগিতা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে থাকবে না, এটি দিন দিন ছড়িয়ে পড়বে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং সামরিক দিক দিয়ে। আরো বিভিন্ন রকমের সহযোগিতা দুই দেশের মধ্যে গড়ে উঠবে এবং সেই সহযোগিতার একটা বিস্তৃত ফলাফল সামনে অপেক্ষা করবে, দুই দেশের মানুষ ভোগ করবে। এর মাঝ দিয়ে আরেকটা বিষয় পরিষ্কার হচ্ছে যে আমেরিকা বা পাশ্চাত্য জগৎ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে বা নিষেধাজ্ঞা দিয়ে চাপে রাখার চেষ্টা করছে, রাশিয়া সেই চাপকে উপেক্ষা করছে, রাশিয়া মানছে না। আবার আরেকটি দিকও ঠিক যে রাশিয়ার উপর আমেরিকা এবং তার মিত্ররা চাপ দিচ্ছে, ইরান সেটি মানছে না। তার মানে এই যে ইরান এবং রাশিয়ার মতো দুটো শক্তির মধ্যে পাশ্চাত্যের চাপ এবং নিষেধাজ্ঞাকে উপেক্ষা করার প্রবণতা, এটি কিন্তু অনেক বড় ব্যাপার। এই প্রবণতা যখন বিশ্বের আরো দেশের মধ্যে বিস্তৃত হবে, তখন কিন্তু পাশ্চাত্যের নিষেধাজ্ঞা এবং পাশ্চাত্যের আজকের যে চাপ সৃষ্টি করার ধারা, এগুলো নস্যাৎ হয়ে যাবে, এগুলো দুর্বল হবে। সেক্ষেত্রে ইরান এবং রাশিয়ার মধ্যকার এই অর্থনৈতিক এবং নানাবিধ সম্পর্ক, এই সম্পর্ক বিশ্ববাসীর জন্য বিরাট বড় বার্তা বহন করে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার কলকাতার বাংলা পত্রিকায় প্রকাশিত কিছু খবরের বিস্তারিত। খাদ্য সংকটের উপর খাড়ার ঘা পাকিস্তানে, প্রতি লিটারে 35 টাকা দাম বাড়ল জ্বালানির, দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি, ডলারের নিরিখে তাদের মুদ্রার দাম পড়েই চলেছে, জ্বালানির অভাব দেখা দিয়েছে বলেও রিপোর্টে প্রকাশিত হয়েছে। এর মধ্যে দাম বাড়ল জ্বালানির। পাকিস্তানে পেট্রোল এবং ডিজেলের প্রতি লিটারে দাম বাড়ল 35 টাকা। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, জ্বালানি এবং গ্যাস নিয়ামক সংস্থার সুপারিশ মেনেই দাম বাড়ানো হয়েছে। দাম যে বাড়তে পারে সেই আশঙ্কা আগেই করেছিলেন দেশবাসী, তাই শনিবার থেকে পেট্রোল পাম্পের সামনে ছিল দীর্ঘ লাইন। সমাজ মাধ্যমে নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে 1 ফেব্রুয়ারি থেকে জ্বালানির দাম বাড়বে, প্রতি লিটারে 40 থেকে 80 টাকা বাড়তে পারে দাম। সেই আশঙ্কা সত্যি করে প্রতি লিটারে 35 টাকা দাম বাড়ল। দৈনিক আজকাল জানিয়েছে, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর উপর গুলি চলেছে, ঘটনায় তোলপাড় রাজ্য। জানা গিয়েছে এক পুলিশকর্মী এই গুলি চালিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী অবস্থা আশঙ্কাজনক মন্ত্রীর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী নবকিশোর দাস। জানা গিয়েছে রোববার দুপুরে ঝাড়সুগদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে এক পার্টি অফিস উদ্বোধনের জন্য গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকা এক পুলিশকর্মীর বন্দুক থেকে গুলি চলে। জানা গিয়েছে 2 রাউন্ড গুলি চলে। গুলি চলার পরেই মাটিতে লুটিয়ে পড়েন মন্ত্রী। সেখান থেকে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে এয়ারলিফটে করে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রীকে। অভিযুক্ত পুলিশকে আটক করা হয়েছে এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কেন আচমকা এই ঘটনায় এক মন্ত্রীকে কেন গুলি চালালেন, এই পুলিশ প্রশ্ন উঠছে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। প্রান্তিক আয়োজন এখন রয়েছে সুখের নীর।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নেট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের 46তম পর্ব উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমাদের সন্তান বা নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পরিবারেই তাদেরকে সব ধরনের সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করা জরুরি। সমাজের উন্নত চিন্তাধারা, রুচি, প্রথা ও বিশ্বাসগুলো পরিবারের মাধ্যমেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে। মোট কথা, সন্তান কতটা সুশিক্ষিত, সামাজিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে তা নির্ভর করে পরিবারের শিক্ষা ও প্রশিক্ষণের উপর। অতিরিক্ত কড়াকড়ি ও অতিরিক্ত শিথিলতা প্রদান সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পথে মোটেই সহায়ক নয়। যেসব বাবা মা নিজেরা কঠোরতার মধ্য দিয়ে বড় হয়েছেন, তারাই সন্তানদের উপর নিজস্ব রুচি, বিশ্বাস এবং অভ্যাস জোর করে চাপিয়ে দিতে চান। অন্যদিকে সন্তানদের আলালের ঘরের দুলালের মতো চরম স্বাধীনতা দিয়ে বা সব কিছুতে নির্ভরশীল করে রাখাও সন্তান প্রতিপালনের ভুল নীতি। প্রত্যেক বাবা মা বা পরিবারের প্রধানের উচিত এ দুই চরম পন্থা এড়িয়ে চলা।
অনেক বাবা মা অতীতে সন্তানদের স্কুলে ভর্তি করার সময় শিক্ষককে বলতেন, আমার এই সন্তানকে আপনাদের উপর ছেড়ে দিলাম, তাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে সব ধরনের কড়াকড়ি করবেন। মনে করুন যে তাদের শরীরের গোশত হল আপনাদের, কেবল হাড়টা আমাদের, অর্থাৎ প্রয়োজনে বেদম প্রহারও করতে পারেন। আসলে সন্তানদের সুশিক্ষিত করার জন্য যেমন খুব বেশি কড়াকড়ির মধ্যে রাখা ভালো নয়, তেমনি এর বিপরীতে একেবারে লাগাম ছেড়ে দিয়ে আদর যত্ন ও ভালোবাসার মধ্য দিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থাও সব বয়সে ও সব ক্ষেত্রে কার্যকর নয়। তাই এসব ক্ষেত্রে বাবা মা বা প্রশিক্ষকদের উচিত মধ্যপন্থা অবলম্বন করা। স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে কড়া শাসনের মাধ্যমে শিশুদের সুশিক্ষিত করার ধারণা অনেক ক্ষেত্রেই সন্তানদের জন্য বুমেরাং হতে পারে। এ ধরনের পদ্ধতির শিকার অনেক সন্তান ঘর থেকে পালিয়ে যায় এবং কোনো সহানুভূতিশীল ব্যক্তির আশ্রয় খুঁজতে থাকে। কখনো কখনো তারা প্রতারণার শিকার হয়ে পথভ্রষ্ট বা বিভ্রান্ত ব্যক্তিদের দলে স্থান নেয়।
পরিবারকে সন্তানদের জন্য সেনা প্রশিক্ষণ কেন্দ্রের মতো কঠোর শাস্তি ও নিয়মানুবর্তিতার ঘাঁটি হিসেবে গড়ে তুলবেন না। নিয়মানুবর্তিতা ও বিশৃঙ্খলা জীবনে কেন জরুরি তা সুন্দর ও মিষ্টি ভাষায় সন্তানদের বুঝিয়ে দিলে তারা নিজেরাই এসব বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। প্রত্যেক বিবেকবান মানুষের মতো শিশু সন্তানদেরকেও যুক্তিবাদী হিসেবে গড়ে তোলার জন্য আলোচনা ও পরামর্শ নেওয়ার শিক্ষা দেওয়া জরুরি। কোনো কোনো পরিবার শিশুদের সুশিক্ষিত করার ক্ষেত্রে পরিপূর্ণ শিথিলতার নীতি গ্রহণ করেন। তারা সব কিছুকেই শিশু কিশোরদের ইচ্ছার উপর ছেড়ে দেন, ফলে এ ধরনের সন্তান ননির পুতুল বা আলালের ঘরের দোলালের মতোই অযোগ্য হয়ে বেড়ে ওঠে। সন্তানের অযৌক্তিক আবদার ও ইচ্ছাগুলোর কাছে বাবা মা বারবার নতজানু হওয়ায় এ ধরনের সন্তান উচ্চভিলাষী হয়ে ওঠে, কারণ তারা দেখতে পায় যে চাওয়া মাত্রই বাবা মা যখন তাদের কাছে সবকিছু এনে দিচ্ছেন, তাহলে তাদের আর স্বনির্ভর সুশিক্ষিত বা সক্রিয় কর্মী হওয়ার দরকারই বা কি। মোট কথা, অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের পরিপূর্ণ স্বাধীনতা দেয়া যেমন বিপদজনক, তেমনি তাদের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেওয়াও যোগ্য ও সুসন্তান হিসেবে তাদের বেড়ে ওঠার পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়।
যেসব সন্তান পরিবারে অতিরিক্ত আদর যত্নের মধ্যে বড় হয়, তারা সমাজে নানা ধরনের প্রতিকূলতার মোকাবেলায় ধৈর্য ধরতে পারে না, বরং সহজেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় এবং বিপদাপদে সহজেই ভেঙে পড়ে বা হতাশ হয়ে যায়। এসব সন্তান অনেক সময় সমাজের অনৈতিক ও মন্দ ধারার সংস্কৃতির শিকার হয় খুব সহজেই। সন্তানদেরকে ত্যাগ, ধৈর্য ও সহনশীলতার মতো গুণগুলো শেখানোর সবচেয়ে ভালো স্থান হচ্ছে পরিবার। এসব বিষয়ে তাদেরকে ভালোভাবে শেখানো না হলে তারা কর্মজীবনে বা সমাজের অন্য লোকদের সঙ্গে মেশার সময় স্বার্থপরের মতোই আচরণ করতে অভ্যস্ত হবে।
আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, আপনার সন্তানকে নিজস্ব অভাব, চরিত্র ও রীতির আলোকে শিক্ষিত করার চেষ্টা করবেন না, কারণ তারা আপনার যুগের লোক নয়, বরং তারা অন্য যুগের জন্য সৃষ্টি হয়েছে। আপনার সন্তান কোন বিষয়ে উচ্চ পর্যায়ের শিক্ষা নিতে চায় বা কোন বিষয়ে বিশেষজ্ঞ হতে চায় তা তাকেই নির্বাচন করতে দিন। আপনি কেবল তাকে পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনি তাকে জোর করে প্রকৌশল বা চিকিৎসা শাস্ত্র পড়ার জন্য বাধ্য করতে পারেন না। সব বিষয়ে সন্তানের উপর খবরদারি করা বা নজরদারি করা হলে সন্তান ব্যক্তিত্বহীনভাবে বড় হয়ে উঠবে। অধ্যাপক শহীদ মর্তজা মুতাহারির ভাষায় সন্তানকে একটা মাত্রা পর্যন্ত দিক নির্দেশনা দেয়া ও আদেশ নির্দেশ দেয়া যেমন জরুরি, তেমনি তাকে একটা পর্যায় পর্যন্ত স্বাধীনতা দেওয়াও জরুরি।
মনে রাখা দরকার, মানুষের শরীরের উপর কড়াকড়ি করা যায়, কিন্তু আত্মা বা মনের উপর কড়াকড়ি করা যায় না। জীবনকে ঘুরিয়ে আনা যায় না এবং জীবনকে বিগত দিনের বেড়া জালে আটকেও রাখা যায় না। সন্তান আমাদের জন্য আল্লাহর নেয়ামত, আমরা তাদের মালিক নই, আমরা তাদের সংরক্ষণকারী মাত্র। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, এখন বিদায় নেবে। তবে যাওয়ার আগে হাতে থাকা সর্বশেষ একটি খবরের বিস্তারিত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 3 জন নিহত এবং 800 বেশি মানুষ আহত হয়েছে। গতরাত 9:45 সময় এই ভূমিকম্প আঘাত হানে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার অব দ্য ইনস্টিটিউট অব জিওফিজিক্সের তথ্য মতে, মাটির 7 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল এবং ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 5.9। পশ্চিম আজারবাইজানের উত্তর পশ্চিমে খোই শহরে ভূমিকম্পটি মূল আঘাত হানে। তবে পশ্চিম আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজ ও উরুমিয়ে সহ বিভিন্ন শহরে ভূমিকম্প অনুভূত হয়। আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রাদেশিক গভর্নর মোহাম্মদ সাদেক মোতাবিয়ান বলেন, প্রাথমিক তথ্য অনুসারে ভূমিকম্পে 3 জন নিহত এবং 816 জন আহত হয়েছে। তিনি জানান, ভূমিকম্পে 70টি গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এই শহরে শতকরা 20-50% বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কার্যক্রম চলছে। সংবাদ শিরোনামগুলো আরও একবার। শত্রুর ষড়যন্ত্র সত্ত্বেও আজারবাইজানের সঙ্গে ইরানের সুসম্পর্ক অটুট থাকবে, আজারি প্রেসিডেন্ট আলিয়েভকে জানালেন প্রেসিডেন্ট রাইসি। রাশিয়া ইরানের সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে বলে জানালেন ইরানের উপ অর্থমন্ত্রী আলি ফেকরি। বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের মুখের কথাও কাজে মিল নেই বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। এবং ভারতের রাষ্ট্রপতি ভবন মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে অমৃত উদ্যান রাখার সিদ্ধান্ত মোদী সরকারের, মুসলিম নেতাদের তীব্র প্রতিবাদ। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করুন। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶